তোমাদের লাস্ট ক্লাস শেষ হয়েছিল নয়া উদারনীতিবাদ কাকে বলে এবং তার বৈশিষ্ট্য দিয়ে। কিন্তু নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্য পুরোটা আলোচনা হয়নি, কিছুটা আলোচনা হয়েছিল, বাদ বাকি তোমাদেরকে পড়ে আসতে বলা হয়েছিল পুরানোগুলো, কারণ তোমাদের নয়া উদারনীতিবাদ বুঝতে অসুবিধা হচ্ছিল। তো নয়া উদারনীতিবাদ পড়তে গেলে যেটা করতে হতো, প্রথমে হচ্ছে তোমাদেরকে সনাতনী উদারনীতিবাদটা পড়তে হতো, কিন্তু তোমরা রেগুলারই কেউ কোনো না কোনো একজন অফ থেকে চোখ ক্লাসে, এই জন্য হচ্ছে তোমরা অর্ধেক জিনিস বুঝতে পারছিলে না। এরকম আমাদের কথা হয়েছিল যে একদিন পুরানোটা সবাই পড়ে আসবে, তারপর দিন হচ্ছে আমরা ক্লাস এগাবো। কিন্তু কলেজের বিভিন্ন ধরনের কর্মসূচি বা কাজকর্ম এসে যাওয়ার ফলে আমরা কিন্তু ক্লাসটা কমপ্লিট করতে পারিনি, ওই জায়গায় থেকে গেছে, তারপরে তো কলেজ ছুটি পড়ে গেছে। যাই হোক, আপাতত আমরা সনাতন উদারনীতিবাদটা হয়ে গেছে এবং নয়া উদারনীতিবাদের যে আলোচনা যতটা হয়েছে ততটাই রেখে দিচ্ছি, তোমরা বাড়িতে পড়ে নেবে। তাও যদি অসুবিধা হয় আমি অন্য কোনো দিন হচ্ছে তোমাদের নয়া উদারনীতিবাদটা আরেকবার বলে দেব। তো আজকে আমরা একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা বা জনকল্যাণকর রাষ্ট্রের তত্ত্ব। তো জনকল্যাণকর রাষ্ট্রের ধারণাটা এভাবেই আসে যে 19 শতাব্দীর শেষ দিকে দেখা যায় যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা সনাতনী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিরুদ্ধে একটা তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে। তার ফলে কি হয়, সমষ্টিবাদের উদ্ভব ঘটে। আর এই সমষ্টিবাদের একটা অন্যতম রূপই হচ্ছে সমাজতন্ত্রবাদ। কিন্তু সমাজতন্ত্রবাদটাও চলতে চলতে থাক মানে চলতে চলতে এমন একটা সময় দেখা যায় যে এই সমষ্টিবাদ বা সমাজতন্ত্রবাদটাও কিন্তু সকলের কাছে পুরোপুরিভাবে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি। ফলে কি হয়, ফলে সেটার বিরুদ্ধেও একটা প্রতিবাদ ধ্বনি দেখা যায় 20 শতাব্দীতে এসে। ফলে সেই জায়গায় দেখা যায় যে আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, কিন্তু আধুনিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদটাও কিছুদিন চলল, চলতে থাকার পর দেখা যাচ্ছে যে এই মতবাদটাও কিন্তু পুঁজিবাদী সংকট থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। তখন কি দেখা গেল, তখন দেখা গেল ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং সমাজতন্ত্রবাদের মধ্যে একটা সমন্বয় সাধনের প্রচেষ্টা শুরু হয়। আর যে সমন্বয় সাধনের প্রচেষ্টাটা শুরু হয় এরই ফলশ্রুতি হচ্ছে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা। এবার তাহলে আমাদেরকে দেখে নিতে হবে যে জনকল্যাণকর রাষ্ট্রটা কাকে বলে। কারণ আমরা জনকল্যাণকর রাষ্ট্র বলছি, জনকল্যাণকর রাষ্ট্র কাকে বলে দেখতে গেলে দেখা যাবে যে এই যে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা, এখানেও কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের নিজেদের মতো করে সংজ্ঞা দিয়ে গেছেন। ফলে এই সংজ্ঞাগুলোর মধ্যেও কিন্তু একটা ঐকমত্য লক্ষ্য করা যায়নি। তো তোমাদের বইতে হচ্ছে নিমাই প্রামাণিকের বই থেকে আমি পড়াচ্ছি, নিমাই প্রামাণিকের বইতে অনেকগুলোই সংজ্ঞা দেয়া আছে, তোমরা নিজেদের মতো করে যে কটা সুবিধা হবে সেগুলোই কিন্তু লিখবে। আমি হচ্ছে এখান থেকে 3-4টে মতো বলছি, তোমরা দেখে নিও। তো প্রথমে যিনি রয়েছেন তিনি হচ্ছেন GDH কোলে। GDH কোল তিনি বলেছেন যে জনকল্যাণকর রাষ্ট্র বলতে এমন একটা সমাজ ব্যবস্থাকে বুঝিয়েছেন যেখানে প্রতিটি নাগরিক তার ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাবে বা প্রয়োজনীয় সুযোগ সুবিধাটা লাভ করতে পারবে। এরকম ভাবেও আমি বলতে পারি যে জনকল্যাণকর রাষ্ট্র বলতে এমন একটা রাষ্ট্রকে বোঝায় যেখানে হচ্ছে একজন নাগরিকের বেঁচে থাকার জন্য যে ন্যূনতম প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে দেবে হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ ব্যক্তি বেঁচে থাকতে গেলে তার তো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার। যখন কোনো রাষ্ট্র সেই ব্যক্তির প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় দাবি দাওয়াগুলো, তার ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে গেলে যে সমস্ত জিনিসের দরকার হয় সেগুলো যখন পূরণ করে দেবে তখন তাকে বলা হবে জনকল্যাণকর রাষ্ট্র। এবার হচ্ছে আর্থার স্লেসিঙ্গার একটা সংজ্ঞা দিয়েছেন, তিনি বলেছেন যে জনকল্যাণকর রাষ্ট্র বলতে এমন একটি সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে সব নাগরিকের কর্মসংস্থান, রুজি রোজগার, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষালাভের সুযোগ, সামাজিক নিরাপত্তা, বাসস্থানের ব্যবস্থা ইত্যাদি করবে তাকে কি বলা হবে, জনকল্যাণকর রাষ্ট্র বলা হবে। কি বললাম তাহলে, আর্থার স্লেসিঙ্গার বলেছেন যে জনকল্যাণকর রাষ্ট্র বলতে এমন একটা বিশেষ ব্যবস্থাকে বোঝায় যেখানে সরকার সব নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, রুজি রোজগারের ব্যবস্থা করবে, চিকিৎসালাভের ব্যবস্থা করবে, শিক্ষালাভের ব্যবস্থা করবে, সামাজিক নিরাপত্তা দেবে এবং বাসস্থানের ব্যবস্থা করবে তাকে কি বলা হবে, জনকল্যাণকর রাষ্ট্র বলা হবে। এছাড়া আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছেন, তার নাম হচ্ছে হারবার্ট লেম্যান। তিনি বলেছেন সেই রাষ্ট্রটিকে জনকল্যাণকর রাষ্ট্র বলা হবে বা জনকল্যাণ রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হবে যে রাষ্ট্রে জনসাধারণ তাদের ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারে, পারবে এবং হচ্ছে তার প্রতিভার একটা পুরস্কার লাভ করতে পারবে। অর্থাৎ তিনি এমন একটা রাষ্ট্র ব্যবস্থাকে জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন যে রাষ্ট্রে জনসাধারণ তাদের ব্যক্তির ব্যক্তিত্ব সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন করতে পারবে এবং তাদের যে উপযুক্ত প্রতিভাগুলো থাকবে তার জন্য একটা পুরস্কার লাভ করবে, তাকে বলা হবে জনকল্যাণকর রাষ্ট্র। এছাড়া হচ্ছে অধ্যাপক বেনথাম রয়েছেন, তিনি বলেছেন সেই রাষ্ট্রকে জনকল্যাণকর রাষ্ট্র বলে বিবেচিত হবে বা সেই রাষ্ট্রকে জনকল্যাণকর রাষ্ট্র বলা হবে যেখানে জনগণের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাটা সুনিশ্চিত থাকবে। এরকম অনেক সংজ্ঞা রয়েছে, তো তোমরা দেখে নিতে পারো। এছাড়া আরেকটা আমি সংজ্ঞা বলছি, অস্টিন রেনি যেমন বলেছেন যে জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা বলতে বোঝাচ্ছে যে পূর্ণ সমাজতন্ত্র এবং পূর্ণ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মধ্যবর্তী স্থানে যে রাষ্ট্রের অবস্থান তাকে কি বলা হবে, জনকল্যাণকর রাষ্ট্র বলা হবে। এছাড়া রয়েছে উইলিয়াম ইভেনস্টাইন, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে যে রাষ্ট্রে প্রতিটি ব্যক্তির জীবনযাত্রার ন্যূনতম মান নিশ্চিত করবে, অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা রক্ষা করবে ও উন্নতি সাধন করবে এবং হচ্ছে পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তাকে কি বলা হবে, জনকল্যাণকর রাষ্ট্র বলা হবে। আমি সংজ্ঞাটা আরেকবার রিপিট করছি, কারণ একটু মনে রাখো যে উইলিয়াম ইভেনস্টাইন কি বলেছেন, যে যে রাষ্ট্র প্রতিটি ব্যক্তির জীবনযাত্রার ন্যূনতম মানটাকে নিশ্চিত করবে, অর্থাৎ একজন ব্যক্তি রাষ্ট্রে বসবাস করতে গেলে তার যে ন্যূনতম জীবনযাত্রার মান সেটাকে নিশ্চিত করবে, সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা রক্ষা করবে এবং উন্নতি সাধন করবে এবং হচ্ছে পূর্ণ কর্মসংস্থানের ব্যবস্থা করবে, তাকে কি বলা হবে, জনকল্যাণকর রাষ্ট্র বলা হবে। এরকম তোমাদের 4-5টা মতো সংজ্ঞা বললাম, তোমরা দেখে নিও, যেটা তোমাদের সুবিধা হবে সেই সংজ্ঞাগুলোই দেবে। সাধারণত জনকল্যাণকর রাষ্ট্র 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, জনকল্যাণকর রাষ্ট্র বলতে কি বোঝো, এছাড়া লং কোশ্চেনও আসতে পারে।